চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শি, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, অলিকুল শিরোমণি অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন, আর কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, উহুদ পাহাড় যাদের দেখা সম্ভব হয়েছে, সৌভাগ্য হয়েছে, তারা দেখেছেন, খুবই বরকতময় একটি পাহাড়। আর চিন্তা করুন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত জাররা পরিমাণ যদি আমাদের নসিব হয়ে যায় আমাদের বেড়া পার, আল্লাহ পাকের দরবারে যদি একটি নেকি মকবুল হয়ে যায় তাহলে আমাদের উভয় জাহানের তরি পার হয়ে যাবে। সে জায়গার মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে এক কিরাত সওয়াব, আর কিরাত উহুদ পাহাড় পরিমাণ। কেনই আমরা বঞ্চিত থাকবো? আমাদের উচিত তো এটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি মহাব্বতের দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহর ওলিদের জীবনে যদি অধ্যয়ন করি আমরা, তাহলে আমরা দেখতে পাব যে আল্লাহ পাকের নেককার বান্দাদের দুরুদে পাক পড়ার আগ্রহ কেমন ছিল। একবার এক আল্লাহর ওলি তিনি তার সমস্ত জীবনের মধ্যে এভাবে সজ্জিত করেছিলেন সময়কে, যখনই অবসর সময় পাবে তখনই সে দুরূদ শরীফ পড়বে। অবসর সময় বলতে নামাজের সময় নামাজ পড়বে, যে ফরজ ইবাদতগুলো, অপরিহার্য ইবাদতগুলো, সেটার পরে পরিবারের ভরণ পোষণে কিছু সময় থাকে, হালাল রিজিকের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া, বাকি সময়টার মধ্যে সে সর্বদা দুরূদে পাকে মশগুল থাকত। এমন ঘটনা আছে সাহাবাই কেরামদের মধ্যে, আল্লাহ পাকের ওলিদের মধ্যে কেউ 10,000, কেউ 20,000, কেউ 40,000 পর্যন্ত প্রতিদিন দুরূদে পাক পাঠ করত। তারা এর মধ্যে মিষ্টতা অনুভব করত, এটাও তাদের এক প্রকার কারামত। তারা এত দুরূদ শরীফ পড়তে পারত, 40,000 বার দুরূদে পাক পাঠ করা, এটা আপনার আমার পক্ষে সম্ভব না, কিন্তু আল্লাহওয়ালাদের পক্ষে সম্ভব। এক রাতে হাজার রাকাত নফল নামাজ আদায় করত, এক রাতে হাজার রাকাত নফল নামাজ আদায় করে ফেলত। এগুলো তো বুঝে আসে না, আর এটাই আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জান আল্লাহওয়ালাদের জীবনী পড়তে থাকব, তাদের জীবনী থেকে উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আমাদের জীবনের মধ্যে ইবাদতের ক্ষেত্রে ইনকিলাব তৈরি করব, পরিবর্তন নিয়ে আসব, আর বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করে আল্লাহর ওলিদের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবার থেকে মাগফিরাত কামনা করে নিয়ে নিব, আর এই তৌফিকও নিয়ে নিব যাতে বেশি থেকে বেশি আমরা দুরুদে পাক পাঠ করতে পারি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ভালো ভালো নিয়ত করি, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আল্লাহ পাকের সন্তুষ্টির সওয়াবে নিয়তে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, যা শুনব সেটার উপর আমল করব, এবং অপর নিকট পৌঁছে দিয়ে নেকির দাওয়াত দেওয়ার যে ফজিলত সেটা আমরা অর্জন করব। প্রিয় দর্শক, আজকে আমরা যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দিকগুলো নিয়ে আলোচনা করব, সেটা আত্মশুদ্ধির ক্ষেত্রে কখনো পিছপা না হওয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই জন্মগতভাবেই ওলি ছিলেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আউলে ক্রামের অনেক ক্যাটাগরি আছে, অনেক স্তর রয়েছে। প্রশ্ন জাগতে পারে, ওলি হওয়া সত্ত্বেও আবার কেন সাধনা, আবার কেন ইলমে দিন, আবার কেন এত পরিশ্রম? ইসলাম ভেরা তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে নিঃসন্দেহে যে এর মধ্যে কল্যাণ, এর মধ্যে আল্লাহর ওলিরা স্বাদ অনুভব করে এবং এক দরজা থেকে আরেক দরজার মধ্যে তারা উপনীত হয়। নবীদের মধ্যে যেমন নবী রাসুলদের মর্তবা মর্যাদার মধ্যে পার্থক্য ছিল, নবুয়াতের দৃষ্টিতে সকল নবী সমান, সকল নবী বরাবর, কিন্তু সকল নবীর ইমাম হলেন আমাদের নবী। এভাবে বিশেষ কয়েকজন নবী আছে, তারা অন্যান্য নবী থেকে বেশি সম্মানিত। এভাবে আল্লাহ পাক এক একজনকে এক এক মর্যাদায় ভূষিত করেছেন। ঠিক তেমন আউলিয়ে কেরামদের মধ্যেও এক এক স্তর রয়েছে, তো তারা এক এক মর্যাদায় মর্যাদাবান আল্লাহ পাকের পক্ষ থেকে। তো এই জন্য তারা তাদেরকে প্রতিনিয়ত আত্মশুদ্ধির পথে রাখতেন, নফস শয়তানকে শত্রু ভেবে সর্বদাই বিরোধিতা করতেন, আর নিজেদেরকে আল্লাহ পাকের খাঁটি গোলাম রূপে পরিগণিত করতে পারতেন। আত্মশুদ্ধির পথে নিজেকে নিয়োজিত রাখার যে বিষয়গুলো বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর জীবনের মধ্যে পাওয়া যায়, সেই দিকগুলো আজকে আমরা আলোচনা করব। এই দিকের মধ্যে একটি হলো যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর সাধনা। একবার তিনি জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে প্রচণ্ড শীতের সময়ে ঘন কালো অন্ধকার রাতের মধ্যে তিনি সাধনায় মশগুল হলেন। তিনি নিজেই কিছুটা এর বর্ণনা দেন যে ওই সময়ে একটি জায়গার মধ্যে প্রচণ্ড শীত, তারপরও তার ওই রাতে ঘন ঘন চোখ লেগে যায়, ঘুমিয়ে যান এবং তার গোসল ফরজ হয়ে যায়। আর তিনি সাথে সাথে পাশে কোনো নহরে গিয়ে যেখানে পানি আছে সেখানে গিয়ে গোসল সেরে আসেন। এভাবে তিনি বলেন যে এক রাতে প্রায় 40 বার তিনি গোসল করেছেন। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট। চিন্তা করুন, আমাদের অবস্থা এমন হয় যে আমাদের যদি কারো গোসল ফরজ হয়ে যায় তাহলে আমরা শীতের রাত্রে অনেকের নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়, অলসতার কারণে, অবহেলার কারণে। কিন্তু আল্লাহওয়ালাদের সাধনা এমন নয়। আল্লাহওয়ালাগণ পুত পবিত্র সত্তাকে ভালোবাসেন, সত্তাকে ভালোবেসে তারা নিজেদেরকে সর্বদা পুত পবিত্র মানে পবিত্র রাখার জন্য সচেষ্ট ভূমিকা পালন করতেন। এজন্য তারা অপবিত্র থাকাকে বিন্দু পরিমাণ সময়ের জন্য পছন্দ করতেন না। এমনই একটি ঘটনা আরেকজন আল্লাহর ওলির জীবনে এসেছিল। তার যখন গোসল ফরজ হলো তো তাকে নফস আশ্বাসা দিল যে সকালে গোসল করে ফজর নামাজ পড়ার জন্য তাকে পরামর্শ দিল। তো তিনি কি করলেন, তাৎক্ষণিক নফসের বিরোধিতা করে সে গোসল সেরে নিলেন। শুধু তাই নয়, বরং সেই নফসকে কষ্ট দেওয়ার জন্য কিতাবে বর্ণিত আছে সে তার ভিজা কাপড়ে সারা রাত হাঁটাহাঁটি করে কাপড়কে নিজের শরীরে শুকিয়ে নিলেন এবং নিজেকে কষ্ট দিলেন, নিজের নফসের বিরোধিতা করলেন। এই ছিল আল্লাহওয়ালাদের সাধনা। তো বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই যখনই এই সাধনা করলেন তখন তিনি বলেন যে আমার নফস অসহ্য হয়ে কখনো কখনো আমার কাছে তার অক্ষমতা প্রকাশ করে বলতো, আপনার যা মর্জি হয় তাই করুন। আবার কখনো আমার সাথে লড়াইয়ে লিপ্ত হতো, আল্লাহ পাক আমাকে তার উপর বিজয় করে দিতেন। আমি অনেকদিন মাদায়েন এর বিরান ভূমিতে ছিলাম এবং নিজের নফসকে সর্বদা সাধনায় রত রেখেছিলাম। এক বছর পর্যন্ত পতিত দ্রব্যাদি আহার করতাম, মোটেও পান করতাম না। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমরা শুনলাম যে শীতের রাতে কষ্ট করে নিজের নফসের বিরোধিতা করে তিনি পবিত্রতা হয়ে অর্জন করেছেন, গোসল করেছেন, এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল, যেটা আপনি আমি পারবো না। আল্লাহর ওলিগণ পেরেছেন, তারা পরীক্ষা দেওয়ার জন্যেই সেই সাধনার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছেন। পরবর্তীতে আমরা যেটা শুনলাম যে নফসের বিরোধিতা করা, আমাদের বুঝতে হবে এক শ্রেণীর মানুষ বলে রুহ কষ্ট পাবে, যেটা খেতে চায় সেটা খেতে দেওয়া উচিত। আসলে এগুলো ছিল শয়তানের ধোকা, রুহ কখনো কষ্ট পায় না। রুহ তো এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায় আল্লাহ মানুষের মধ্যে স্থাপন করে দিয়েছেন, আর নফস শয়তানের সাথে পরামর্শ করে বান্দাকে সবসময় ধ্বংসের পথে নিয়ে যায়। বান্দা যখন সেটাকে কন্ট্রোল করে, সেটাকে সাধনার পোশাক পরিয়ে, ইবাদতের পোশাক পরিয়ে সেটাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন এই নফস তার অবস্থা চেঞ্জ করে ওই বান্দাকে ইবাদতের দিকে ধাবিত করার ক্ষেত্রে সাহায্য করে। কিন্তু সেটা সাধনা করে অর্জন করতে হয়, আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়ে অর্জন করতে হয়, যেমনটি আল্লাহওয়ালাগণ করেছেন। আর এভাবেই আমরা পরবর্তীতে শুনলাম যে বিভিন্ন দ্রব্যাদি আহার করার পরেও তিনি মোটেও পানি পান করতেন না, এইভাবে করতেন। আবার কখনও পানি পান করতেন কিন্তু খাবার খেতেন না, আবার কখনও তিনি পানি এবং খাবার কোনোটাই আহার করতেন না। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত তিনি সাধনা করেছেন, সাধনা করে নফসকে কষ্ট দিয়েছেন এবং নফসের বিরোধিতা করেছেন, করে আল্লাহ পাকের নৈকট্য ধন্য বান্দা হয়েছেন। ওলিদের মধ্যে তার মর্তবা মর্যাদা অনেক উপরে, এজন্যই তারা প্রথমে নিজেদেরকে প্রস্তুত করেছিলেন, তারা বুঝতে পেরেছিলেন আল্লাহ পাকের উদ্দেশ্য কী, সেটাকে বাস্তবায়ন করার জন্য শতভাগ তারা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ওলিদের কি শান! বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিষয়ে এসেছে, হযরত আল্লামা ইমাম শায়রানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাবাকাতে কুবরার মধ্যে হুজুরে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আরও কিছু বিষয়ে উল্লেখ করে বলেন যে প্রথম প্রথম মানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কথা তিনি যেটা বলেছেন সেটা তিনি তার ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন যে কিছুটা এরকম যে প্রথম প্রথম আমার উপর দিয়ে অনেক কঠিন মুহূর্ত অতিক্রম হয়েছে, আর তা যখন কঠোরতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমি দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়তাম, আল্লাহ আকবার, আর আমার মুখে কোরআনে পাকের ওই আয়াতে মুবারাকা জারি হয়ে যেত, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ ওই আয়াত সমূহের বরকতে সকল বিপদ আমার কাছ থেকে দূর হয়ে যেত, আল্লাহু আকবার। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এইভাবে সাধনা করতেন, খাবার না খেয়ে, কেননা নফস, মনে রাখতে হবে যখন বান্দা খাবার খায় তখন নফস এবং নফসের যে সঙ্গী সাথী রয়েছে, শয়তানের সঙ্গী সাথী রয়েছে, সকল কিছু খুব শক্তিশালী হয়ে যায় দেহের মধ্যে। বুজুগানে দিন বলেন দুইটা বাহিনী কাজ করে, একটা নফসের বাহিনী আর একটা রুহ এর বাহিনী। বান্দা যখন খাবার খায়, পরিতৃপ্ত হয়ে খাবার খায়, তখন নফসের বাহিনী চাঙ্গা হয়ে যায়, সে বান্দাকে ইবাদতে অলসতা সৃষ্টি করায়, মন্দ কাজের ক্ষেত্রে অনুপ্রাণিত করে। কিন্তু যখনই বান্দা ক্ষুধাকে বরণ করে নেয়, বান্দা যখন পরিমিত খাবার খায়, নিজেকে সংযত রাখে, তখন রুহানি শক্তি বৃদ্ধি পায়, তখন মানুষের দেহের শিরা উপশিরাগুলো এত সংকীর্ণ হয়ে যায় শয়তান সাঁতার কাটতে পারে না, নফস দুর্বল হয়ে যায়, তার বাহিনী ধ্বংস হয়ে যায়, আকল বিবেক এর বাহিনী জাগ্রত হয়ে যায়, রুহানিয়াত বেড়ে যায়। এজন্য তো মুসলমান রোজা রেখে আল্লাহকে রাজি করে, রোজা রাখার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, যে একটা নিজের সংশোধন এবং যে রুহানিয়াত অর্জন হয়, সেটা দ্বারা তারা দীর্ঘক্ষণ আল্লাহ পাকের ইবাদত খাঁটি মনে করতে পারে। তো এই জন্য যে বিষয়টা যে এভাবে নফস শয়তানের বিরোধিতা করার জন্য বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলাই কখনো খাবার খেতেন না, কখনো পানি খেতেন না, আবার কখনো উভয়টি বর্জন করতেন। এভাবে সাধনা করতেন যাতে করে রুহানিয়াতের চরম পর্যায়ে তিনি আরোহণ করতে পারেন, রুহানিয়াতের সর্বোচ্চ স্তরে তিনি সমাসীন হতে পারেন এবং আল্লাহ পাককে রাজি করতে পারেন। এভাবে তিনি জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সাধনা করতেন। একবার বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি ঘটনা, সুপ্রসিদ্ধ ঘটনা, তিনি সাধনার সময় আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একবার সরকারে বাগদাদ হুজুরে গসবাগ রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি শহরের মধ্যে খাবারের অন্বেষণে বের হলেন। তিনি শুকনো ফুলের পাপড়ি কুড়িয়ে খেতেন, গাছের পাতা খেতেন, ঘাস যেগুলো খাওয়া যায় সেগুলো তিনি আহার করতেন। এভাবে তিনি যখনই জঙ্গলের কোনো ঘাস পাতা উঠিয়ে খাবার খেতে যেতেন, তখন সেখানে দেখতেন তার মতো সাধনারত অনেক ফকির দরবেশ আছে। তো তিনি কী করতেন, তাদের জন্য সেগুলোকে রেখে দিতেন। সুবহানাল্লাহ, সেখানেও আত্মত্যাগ। আর তিনি একবার এমন অবস্থায় সীমাহীন কষ্টের মধ্যে পড়ে গেলেন, ক্ষুধার তাড়নায় কাতর হয়ে গেলেন, কোথাও পড়ে গেলেন, বসে গেলেন। এমন সময় আমার কাছে একজন আজমী তথা অনারবী যুবক আসলো, তার নিকট তাজা রুটি ও ভুনাকৃত গোস্ত ছিল। তাকে খেতে দেখে আমারও খাওয়ার আগ্রহ তীব্র হয়ে গেল। যখন সে খাওয়ার জন্য মুখের দিকে লোকমা উঠাতো, তখন ক্ষুধার তীব্র জ্বালায় অনিচ্ছা সত্ত্বেও মন চাইত মুখটা হাঁ করে দিয়ে দেই, যাতে আমার মুখেও একটি গ্রাস চলে আসে। কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন, তিনি মুখ ফুটে সেটা বলেননি, খাবারে সে আগ্রহ প্রকাশ করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহওয়ালারা কষ্ট স্বীকার করতেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ঠিকই সে প্রতিদান দান করতেন। অতপর একবার কি হলো যে তিনি বলেন যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তিনি নিজে বলছেন, অবশেষে আমি আমার নফসকে খুব শাসালাম, শাসন করলাম, তুমি খাওয়ার জন্য অধৈর্য হয়ো না, আল্লাহ আমার সাথে আছেন, চাই মৃত্যু আসুক আমি ওই যুবক হতে চেয়ে কোনো খাবার খাব না। সুবহানাল্লাহ। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা বলছেন, হঠাৎ যুবকটি আমার দিকে তাকালেন এবং বলতে লাগলেন, ভাই আসুন আমার সাথে, আপনিও খাবারের শরীক হন। আমি খেতে অস্বীকার করলাম, সে যখন খাওয়ার জন্য জোর করল তখন আমার নফস আমাকে খাওয়ার জন্য উৎসাহিত করল, কিন্তু আমি এরপরও খেতে রাজি হলাম না। শেষ পর্যন্ত ওই যুবকের বারবার রিকোয়েস্ট করার কারণে, অনুরোধ করার কারণে বাঁচতে না পেরে কিছু খেয়ে নিলাম। খেতে খেতে সে আমাকে জিজ্ঞাসা করল, আপনি কোথাকার লোক? সুবহানাল্লাহ। আমি বললাম, জিলানের। সে বলল, আমিও তো জিলানের লোক। আল্লাহু আকবার। আচ্ছা, ওই লোকটা বলল, আচ্ছা বলুন তো, প্রসিদ্ধ বুজুর্গ হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ তাআলা আলাই এর পুত্র আব্দুল কাদেরকে চিনেন? আমি বললাম, সে তো আমি। সুবহানাল্লাহ। এটা শুনে সে অস্থির হয়ে গেল আর বলতে লাগলো, বাগদাদে আসার সময় আপনার আম্মাজান আপনাকে দেয়ার জন্য 8টি আশরাফি মুদ্রা দিয়েছেন। বাগদাদে এসে অনেক দিন ধরে আপনাকে খুঁজছিলাম, কিন্তু কেউই আপনার ঠিকানা বলতে পারেনি। ইতোমধ্যে আমার সঙ্গে নিয়ে আসা সমস্ত টাকা শেষ হয়ে গেল। এ অবস্থায় 3 দিন অতিবাহিত হয়ে গেল, খাওয়ার কিছুই পাইনি, যার কারণে এখন অবশেষে দুর্বলতার কারণে আপনার আম্মাজান যে আমানত আমাকে দিয়েছিল সেটা ভেঙেই সেই টাকাই, সেই সম্পদ দ্বারাই খাবার ক্রয় করেছি এবং খেয়েছি। এখানে যা কিছু আছে সব কিছু আপনার। এভাবে বলে তার কাছে ক্ষমাও চাইলেন, অনুনয় বিনয় করে এবং জিনিসগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে ওই ব্যক্তি অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন, আর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কে সব কিছু দিয়ে দিলেন, বলেন এই সব কিছুই আপনার। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব খুশি হলেন, তাকে অবশিষ্ট খাবার এবং কিছু মুদ্রা দিলেন এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু নিয়ে সেখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত মহান আত্মত্যাগের দৃষ্টান্ত, যে সকল কিছু নিজের জেনেও তার প্রতি সন্তুষ্ট রইলেন, তাকে ক্ষমাও করে দিলেন আর তাকে আবার অবশিষ্ট কিছু দিয়ে দিলেন। এভাবে আল্লাহওয়ালাগণ সাধনা করেছেন আর আল্লাহর পথে অগ্রসর হয়ে গেছেন। আমাদের উচিত আত্মত্যাগের এই মহান দৃষ্টান্তকে মনে রাখা। আর সাধনার সময় কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটাই হলো মূল শিক্ষা। চিন্তা করুন যে অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন, খাবার না খেয়ে কষ্ট করতেন। আজকে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, ইলমি দিন হাসিল করি, দুনিয়াবি কাজকর্মের মধ্যে মশগুল থাকার পাশাপাশি আমরা ইলমি দিন অর্জন করছি, তাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে অনেক কষ্ট হয়। কখনো ভাত আছে তো তরকারি নেই, কখনো তরকারি ভাত আছে তো ডাল নেই, কখনো ডাল ভাত ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্নভাবে কষ্ট করা হয়। তো মনে রাখতে হবে সাধনার সময়টাই কষ্টের। আজকে আমাদের জঙ্গলে যাওয়ার সুযোগ নেই, আজকে আমরা জঙ্গলে যেতে পারবো না, সেখানে গেলে আমাদেরকে জঙ্গিবাদ ইত্যাদি বলে আমাদেরকে মানুষ যারা দেশ পাহারা দেয় তারা ধরে ফেলবে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ধরনের সেই থাকতে পারে, আমাদের মন মানসিকতা তেমন নেই। কিন্তু আল্লাহওয়ালাগণ যে সাধনা করেছেন, আল্লাহওয়ালারা যে পথে পথে ঘুরে অজানা অবস্থায় আল্লাহর সেই করুণার পরিপূর্ণ বাস্তব নমুনা হতে পেরেছিলেন, কিন্তু আমরা সেটা পারবো না, আমাদের সময় আমাদের সুযোগ সেটা নেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আছে, আপনার সময় বের করে মাদানী কাফেলা সফর করুন, ইলমি দিন হাসিল করুন। আল্লাহওয়ালাগণ যে কাফেলা সফর করে করে বিভিন্ন জায়গায় সাধনার জন্য চলে গিয়েছিলেন, একাকিত্বের সময় কাটিয়েছিলেন, আপনিও মাদানী কাফেলায় গিয়ে রাতে একাকী উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, বাসার মধ্যে আপনি একাকী উঠে নামাজ আদায় করুন, নিজে ইলমি দিনের সাধনা করুন। এবং সাধনা অবস্থা যদি খাবারে কষ্ট হয় সেটাকে ধৈর্য ধারণ করুন, সেটার প্রতি নিজেকে প্রস্তুত করে তুলুন, ইবাদতের মধ্যে ঘাটতি আনা যাবে না। আরেকটি ঘটনা যেটা পরিশেষে বলে ইনশাল্লাহ শেষ করব আমরা, যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একাধারে অনেক দিন না খেয়ে থাকতেন, কষ্ট করতেন, কিন্তু মাদ্রাসা যে পড়ানো হতো সেই সবককে মুখস্থ করার জন্য তিনি জঙ্গলে চলে যেতেন, জঙ্গলে গিয়ে সেই পড়া নির্ধারিত পড়া তিনি পড়ে নিতেন। এভাবে তিনি দিনের পর দিন কাটিয়েছেন, এভাবে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন ক্ষুধার তাড়নায়। আজকে তার জীবনী আমরা আলোচনা করছি, যাকে বলা হয় ওলিকুল শিরোমণি গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাই আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা সাধনাকে গ্রহণ করে নেই, কষ্ট স্বীকার করি। ইনশাআল্লাহ মনে রাখতে হবে দুনিয়া কষ্ট করার জায়গা, পরকালে ইনশাআল্লাহ জান্নাতে চিরস্থায়ী বান্দার সুখ ভোগ করবে, সেখানে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন সাফল্য অর্জন করার জন্য আউলিয়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার মধ্যে কষ্ট স্বীকার করে আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এই গোলাম।